বেতার বাংলায় বেটার বাংলা,
আর বেটার বাংলায় বেতার বাংলা।
আজ আমরা কথা বলবো বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রাবণী সেনের সঙ্গে। সবাইকে বেতার বাংলায় স্বাগত জানাচ্ছি, আর বেতার বাংলার সমস্ত শ্রোতা বৃন্দের পক্ষ থেকে স্বাগত জানাই শ্রাবণী সেনকে, যারা ছড়িয়ে আছেন শুধুমাত্র হিউস্টনেই নয়, পৃথিবীর বিভিন্ন কোনায়। এছাড়া আপনাকে জানাবো অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আমাদের একটা সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমরা বেতার বাংলার পক্ষ থেকে ধন্যবাদ জানাব আমাদের হইচই সমিতিকে। আপনাকে বেতার বাংলায় স্বাগত শ্রাবণী,
অনেক ধন্যবাদ।
আর অনেক ধন্যবাদ যে আপনি আমাদের এই ছোট্ট একটা সাক্ষাৎকার দেওয়ার জন্য রাজি হয়েছেন।
না না,
গত রোববার দিন আপনার গান শুনলাম, অসাধারণ, এবং আপনি এসে পর পর গিয়ে গেলেন কোনো সময় নষ্ট না করে, মানে অকল্পনীয় অনুষ্ঠান ছিল, আমাদের ভীষণ ভালো লেগেছে। তাহলে একটু প্রশ্ন উত্তরের চর্চায় যাই।
হ্যাঁ নিশ্চয়।
আমরা সকলেই জানি সঙ্গীতের যে মহান ঐতিহ্য আপনার সাথে রয়েছেন, আপনার মা শ্রদ্ধেয়া সুমিত্রা সেন, আপনার দিদি ইন্দ্রাণী সেন, আপনারা কি ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি একটা টান বা কোন রকম আসক্তি ছিল?
আসলে আমাদের রক্তেই গান আর কি। ছোটবেলা থেকে আমার মাকে দেখেছি গান শেখাতে বা নিজের রেওয়াজ করতে। তারপরে এলো দিদি, দিদি ছোটবেলা থেকেই ভীষণ মানে গানের প্রতি, ও ভীষণ ভালো গান করতো, যার জন্য মানে আমার ওপর আর বেশি কারোর নজর পড়েনি তখন। তো আমি এইসব শুনেই বড় হয়েছি। আমার ছোটবেলা থেকে মানে বিন্দুমাত্র কোনো রকম ইচ্ছে ছিল না যে আমি সঙ্গীত শিল্পী হব, কারণ আমার তখন একটা ইয়ে ছিল যে আমার বাড়িতে এত লোকে গান করে, তো সেটাকে একটা শোনারও তো লোক চায়, তো সেই জিনিসটা আমি করব বলে ভেবেছিলাম আর কি। কিন্তু তারপরে আবার কি করে যে গানে চলে এলাম, তো যাই হোক।
আর পরিবারের তরফ থেকে কি কোন রকম চাপ বা প্রত্যাশা ছিল আপনার কাছ থেকে?
হ্যাঁ,
মানে এই যে পারিবারিক ঐতিহ্যের পতাকাটি আপনাকেও বয়ে নিয়ে যেতে হবে?
না, এইসব কোনো দিন ছিল না আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে হচ্ছে প্রথম হচ্ছে তোমাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা তোমায় শেষ করতে হবে, তারপর তুমি যা খুশি করো আর কি। তো আমার একটা খুব অসুবিধে ছিল, আমার দিদি যেমন গানে ভালো ছিল তেমন পড়াশোনায় ভালো ছিল, মানে ও একেবারে অলরাউন্ডার, মানে ধরুন কোনো এক স্পোর্টসে যাচ্ছে সেখানে থেকে একটা চ্যাম্পিয়ন হয়ে একটা ট্রফি নিয়ে চলে এলো, মানে আমার তখন অবস্থাটা ভাবুন যে খুব খারাপ অবস্থা। হ্যাঁ, যাই হোক, কিন্তু ওই পড়াশোনাটা ছাড়া আমাদের কোনো ইয়ে ছিল না। কিন্তু হ্যাঁ, আমার মা বাবার ইচ্ছে ছিল যে গানের বাড়ির মেয়ে একটু গান তো মানে শিল্পী হতে হবে, না তো গানটা তো একটু করতে হবে।
নিশ্চয় নিশ্চয়। আর পড়াশোনা শেষ করার পরে আপনি যে কেরিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন পত্রকারিতা, তাই তো? আপনি জার্নালিস্ট ছিলেন, আর এই ট্রানজিশন বা রূপান্তরটা কিরকম ভাবে হলো, মানে ঠিক কবে থেকে আপনি এই সিদ্ধান্ত নেন যে আপনি পুরোপুরি সঙ্গীতের জগতের বাসিন্দা হবেন?
আচ্ছা, আসলে আমার বাড়িতে আমার মা আমার দিদি এই গানের পিছনে হচ্ছেন না, আমার বাবা,
আপনার বাবা,
আমার বাবা গান করতে পারতেন না, কিন্তু অসম্ভব মানে একটা অদ্ভুত ইয়ে ছিল যে কোন গান কখন গাইতে হবে বা কি করতে হবে, মানে সমস্ত আমার বাবার খুব ইচ্ছে ছিল যে আমি গানে গান করি। হ্যাঁ, তো আমি 90 সালে যখন MSc পাশ করি, সেই 90 সালে আমার বাবা হঠাৎ চলে যায়। হ্যাঁ, তো তখন আমার একটা, তখন তো আমি জার্নালিস্ট হিসেবে জয়েন করলাম আমার একটা মনোরমা পত্রিকায়। হ্যাঁ, ওখানে আমি সাব এডিটর ছিলাম, ওইখানে আমার কাজ ছিল সব শিল্পীদের ইন্টারভিউ নেওয়া। হ্যাঁ, তো একটা সময় সেই ইয়েটা উঠে গেল, কোম্পানিটা উঠে গেল, তখন তো উপায় নেই। তখন মা বললো, হয় তুমি গান করো না তোমার বিয়ে দিয়ে দিচ্ছি। তো আমি বললাম এই বিয়ের থেকে তাহলে ওই গান গান করাটাই বেটার আর কি। তারপর একটা বাবার প্রতি একটা ট্রিবিউট, যে বাবার খুব ইচ্ছে ছিল, মানে বাবা ভীষণ খুশি হতেন যে মানে মাঝে মাঝে বাড়াবাড়ি পর্যায়ে চলে যেত। এবার ধরো দিদি গাইছে বাইরে গিয়ে অডিটোরিয়ামে, দিচ্ছ আমার বড় মেয়ে গাইছে, কেমন গাইছে, ভালো গাইছে না, বা আমার ছোট মেয়ে গাইছে, ওকে তো ধরে ধরে গাওয়ানো হয়, কিরকম হবে ওর গান হবে, এরকম আর কি ছিল। তো বাবার জন্যই সেই গান,
বাবার জন্যই। দারুণ, খুবই ভালো গান। আর এরপর তো, আর তার আগে একটা ছোট প্রশ্ন করে, আপনি বলেন বিয়ে করার ইচ্ছে নেই?
না আর কি, চুলগুলো সব থেকে গেল আর নেই।
আপনি বললেন না চয়েস ছিল হাজি।
হ্যাঁ বাবা, খুব বেঁচে গেছি।
আচ্ছা, এরপর তো আমরা সবাই জানি যে 2000 সালে উৎসব ছবিতে আপনার গান অমল ধবল পালে পালে, তারপর তো আর কোনো পিছন ফিরে তাকার অবসর ছিল না। কিন্তু অনুমান করা যায় যে এটা একটা আপনার সঙ্গীত জীবনের প্রধান ঘটনাগুলির মধ্যে একটি। তা এই ঘটনা সম্বন্ধে কিছু বলছেন আমার শ্রোতাদের?
নিশ্চয়ই, মানে এই ঘটনাটা একটা অদ্ভুত। তখন আমি বোধহয় 2000 সাল, তো হ্যাঁ আমি বাড়িতেই বসে, মানে তখন আর চাকরি করছি না। এবার আমার একটু দুপুরবেলা একটু দিবানিদ্রার অভ্যেস আছে, তো হঠাৎ একটা ফোন এলো যে দেবুদা, দেবজ্যোতি মিশ্র। দেবুদাকে আমি ছোটবেলা থেকে চিনতাম, কিন্তু আমি যে গান করি সেটা দেবুদা জানতো না। তো তখন বলছে যে আচ্ছা শোন, তুই অমল ধবল পালে লিখেছি গানটা, তোর কেমন লাগে রে? তো আমি বললাম খুব বাজে। বলে বাজে এ কি রে, তোকে দিয়ে যে আমি তো একটা ছবিতে গাওয়াবো ভাবলাম। তখন আমি বললাম আবার আমি কেন, মানে আমি তখন ভীষণই সব থেকে না, মানে গান থেকে না। তখন আমি বললাম তুমি আমার গান শুনেছো, তুমি যে এত বলছো। তখন বলছে হ্যাঁ, আমি আর ঋতুপর্ণ ঘোষের একটা ছবি হচ্ছে, সেখানে তোকে গাওয়াবো। আরে তুমি আমার গান শুনেছো? বলো হ্যাঁ, আমি আর ঋতু, তোর বাজারে যত ক্যাসেট আছে, তখন তো 2-4টে ক্যাসেট ছিল, সব শুনে আমরা ঋতু শুনলাম। তখন সবে 19 এপ্রিল মানে বেরিয়েছে আর রিলিজ করেছে। আমরা তো ঋতুপর্ণ ঘোষ মানে আমরা মানে ডাই হার্ড ফ্যান। তারপর তো রেকর্ডিং এ গেলাম, ঋতুপর্ণ ঘোষকে দেখবো ভেতরে একটা কিরকম, গিয়ে দেখি তখন কেউ আসেনি, ঋতুদা চলে এসছে, বলে তুই রূপু তো? মানে 1 সেকেন্ডে আপন করে নিল। তখন আমি বললাম হ্যাঁ গো। তখন বলে একটু শোনা তো, আমি একটু টাইমটা দেখি। তো গানটা একটু শোনালাম, বলে একদম এরকম করে গাইবি, আমার অন্য কাজ আছে, আমি চলে যাচ্ছি, দেবুকে বলিস। বলে কি তুমি থাকবে না? বলে না না, ও আমি দেখে নিয়েছি তোর যা, ঠিক এই জিনিসটা গাইবি, ব্যাস তাহলে। তারপর তো দেবুদা এলেন, তারপরে আমার ট্রেনার ছিলেন অর্ঘ সেন। তো সব অর্ঘ তো আমাদের ছোটবেলা থেকে চেনা, এরা তো সব কাকু পিসি মাসি সব। তো যাই হোক, গানটা তো ওটা মতো উতরে গেল। আমি উৎসবের আগেও ছবিতে গান গেয়েছি, কিন্তু এই উৎসবটা যেন আমি সকলের কাছে পৌঁছে গেলাম। তো এটা একটা ওই বিয়ের যে অ্যাওয়ার্ড দিয়েছিল, আরো 2-4টে অ্যাওয়ার্ড পেয়েছিলাম আর কি। তো এই জন্য আমি মানে ঋতুপর্ণ ঘোষ এবং দেবজ্যোতি মিশ্রর কাছে আমি চিরঋণী, মানে আমার যতটুকু যা হয়েছে
মানে সিংহদুয়ার গেল। আচ্ছা, আপনি তো বহু রবীন্দ্রসঙ্গীত গিয়েছেন, অ্যালবাম করেছেন, প্লেব্যাক করেছেন, বিখ্যাত নির্দেশকদের সঙ্গে কাজ করেছেন, যেরকম গৌতম ঘোষের দেখা, রাজা সেনের চক্রব্যূহ, অঞ্জন দাসের সাঁঝবাতির রূপকথা, সুব্রত সেনের ফেরিওয়ালা, ঊর্মি চক্রবর্তীর হেমন্তের পাখি ইত্যাদি। তা এই বিখ্যাত নির্দেশক বা সঙ্গীত পরিচালকদের সঙ্গে কাজ করার পরিপ্রেক্ষিতে আপনার অভিজ্ঞতার কথা যদি একটু শেয়ার করেন।
মানে আমার খুব মানে সৌভাগ্য যে এত ভালো ভালো পরিচালকদের সঙ্গে আমি কাজ করতে পেরেছি, এবং প্রত্যেকের ব্যাপারেই একটা খুব মানে কমন জিনিস দেখেছি যে এরা ভীষণ লিবারেল। যেরকম আমার স্কেল মানে আমার গলার রেঞ্জটা খুব লিমিটেড, মানে আমি খুব চড়ার দিকে গাইতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো সেটা নিয়ে আমার একটা খুব টেনশন ছিল যে বাবা সিনেমাতে গান করব, কি স্কেলে বলবে, আমি তো অততে পারবো না। কিন্তু এরা প্রত্যেকেই এত লিবারাল আর এত অ্যাডজাস্ট করেছে আমার সঙ্গে, যেরকম দেবুদা দেবু যে তোর যা ইচ্ছে যে স্কেলে, আমার হচ্ছে যে এই জিনিসটা যে লিপ দিচ্ছে তার সঙ্গে মিললেই হলো, মনে যেন হয় যেন ওর গলায়। মানে দেবুদাই আমাকে শিখিয়েছে যে কিভাবে প্লেব্যাক করতে হয়। দেবজ্যোতি আর এই গৌতম দা, উর্মি, এরা ভীষণ কোঅপারেট করেছে আমার সঙ্গে। তো মানে আমি সত্যি খুব লাগি।
বাহ, আচ্ছা এই যে আপনার রবীন্দ্রসঙ্গীতের পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটা, মানে আপনার সঙ্গীত ভঙ্গি বা স্টাইল নিয়ে আমি আরেকটু আপনার কাছে জানতে চাইছি, মানে আপনার গায়ন শৈলী যেটা, মানে স্টাইলটা যদি একটু বলেন।
অ্যাকচুয়ালি এইটা তুমি বলতে পারো, এটা আমার মার ঘরানা, সুমিত্রা সেনের ঘরানা।
এটা আমি সাহস করে বলতে পারিনি, কিন্তু আমার মনে মনে ছিল কথাটা আপনি বললেন।
অ্যাকচুয়ালি এটা আমার রবীন্দ্র, মানে শাস্ত্রীয় সঙ্গীতে যেরকম ঘরানা আছে, আমাদের রবীন্দ্রনাথের গানেরও কিন্তু সেরকম কয়েকটা ঘরানা আমরা পাই। সবাই হয়তো ইয়ে করবেন না, মানে মানবেন না, কিন্তু আছে। আমি বিলং করি আমার মার ঘরানায়, সেটা একদম ওপেন সিঙ্গিং, প্রত্যেকটা কথা পরিষ্কার, হ্যাঁ, এবং কোনো ম্যানারিজম বর্জিত, কোনো ম্যানারিজম, ম্যানারিজম মানে কিছু কিছু লোকের গানের মধ্যে একটা টান এসে যায়, হ্যাঁ, সেই কোন রকম টান থাকবে না প্রত্যেকটা। কেন রবীন্দ্রনাথের গান হচ্ছে কথা এবং সুরের একটা দারুণ মেলবন্ধন, সুতরাং কথাটাও স্পষ্ট করে লোকের কাছে পৌঁছতে হবে এবং সুরটা তো বটে। তো সেখানে যদি আমার কোনো ম্যানারিজম এসে যায়, হ্যাঁ, সেটা তো লোকের পক্ষে একটু নেওয়া অসুবিধা হয়। তাই জন্য আমি মার ঘরানাতেই বিলং করি, এবং খুব আনন্দের কথা এই যে এখন নতুন প্রজন্ম যে গান, আমি তো এখন খুব শেখাই, আমার শেখাতে খুব ভালো লাগে। তো আমার একটা কলকাতায় একটা একাডেমি করেছি, শ্রাবণী সেন মিউজিক একাডেমি, তার 5টা ব্রাঞ্চ আছে, প্লাস আমার নিজস্ব যে দল স্ফুলিঙ্গ, ওখানেও আমি মানে ছেলে মেয়ে তৈরি করছি, প্রচুর ভালো ছেলে মেয়ে গান করছে। তারাও দেখছি এখন মোস্ট অফ দ্য স্টুডেন্টস এখন কিন্তু ওই ঘরানাতেই বিশ্বাস করছে, খোলামেলা গান, কোন রকম যেন মানে ম্যানারিজম না থাকে।
একদম ঠিক। আচ্ছা 2003 সালে যে আপনার অ্যালবাম ভালোবাসা কারিকর বেরিয়েছিল, পরপর 2 বছর বিক্রির তালিকা একদম শীর্ষে ছিল অ্যালবামটি, এই অ্যালবামের কোন একটা গানের 2-1 লাইন কি গাইবেন? 2-1 লাইন
এটাই বলছি, হ্যাঁ, সখী ভামনা কাহারে বলে, সখী যত না কাহারে বলে, তোমরা যে বলো দিবস রচনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি বলি যত না ময়, সে কি কে বলি চোখের জল, সে কি কে বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আস, আমার চোখে তো সকলি শোভন সকলি নবীন সকলি বিমল, শুনিল আকাশ শ্যামল কানন বিশদ জোছনা কুসুম কোমল, সকলি আমার মতো তারা কি বলি হাসে কি বলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন না জানে রোদন
না জানে সাথের যত না যত, ফুলে সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলাই যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারা তেয়াকে কায়, আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ, প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা, ভাবনা কাহারে বলে সখী যত না কাহারে বলে, তোমরা যে বল দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়।
কি বলবো আমি, আমি আমার মানে চোখে জল এসে গেছে,
ওইটাই তো আমার পুরস্কার,
আমার সত্যি কথা, আমার মানে আমার আমার যাই হোক অনেক, আমি আপনাকে ধন্যবাদ বলবো, কিন্তু এটা ধন্যবাদের বিয়ন্ড, আমি জানি না, আপনি গাইলেন দারুণ দারুণ লাগলো,
থ্যাংক ইউ।
আচ্ছা, আজকাল আমরা যে রবীন্দ্রসঙ্গীত শুনতে পাই শুধু বিভিন্ন ভঙ্গিতেও না, বিভিন্ন সুরে, মানতেই হবে এরপর পেছনে আছে বিশ্বভারতীর অবদান, কিছুটা নমনীয়তা, তাছাড়া ক্রমাগতই চলেছে রবীন্দ্রসঙ্গীত নিয়ে নানা গবেষণা। এটাও ঠিক যে বৈচিত্র্য ব্যাপারটা রবীন্দ্রসঙ্গীতে একটা নতুন মাত্রা দিয়েছে, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইবো, বিশেষ করে আপনার নিজের দৃষ্টি, আর স্ফুলিঙ্গর কি কোনো ভূমিকা আছে এই বিষয়ে?
দেখো, আমি প্রচুর এক্সপেরিমেন্টাল কাজ করেছি, এই যে ভালোবাসা কারে কয় এটাই প্রথম আমার এক্সপেরিমেন্টাল কাজ হয়েছিল, যে এখন বিখ্যাত সুরকার জয় সরকার ও অ্যারেঞ্জ করেছিল। কারণ আমরা শুধুমাত্র জানি যে রবীন্দ্রনাথের কথা বা সুর নিয়ে কোনো গবেষণা করার দরকার নেই, উনি যা করে গেছেন দ্যাট ফাইনাল। আমরা যতটুকু যা করতে পারি যে মিউজিক অ্যারেঞ্জমেন্ট, মানে মাঝখানে যে মিউজিকটা ইন্টারলিউড, কিন্তু সেটা এমন কিছু হওয়া দরকার না যেটা মানে তার মধ্যে একটা পরিমিতি বোধ থাকা উচিত, এমন একটা কিছু মিউজিক করলাম না যাতে বুঝতেই পারছি না এটা কি গান আসছে।
বুঝতে পারছি, হ্যাঁ
হ্যাঁ, তো সেটা করা উচিত না, যেটা এখন ভীষণ বেশি হচ্ছে। তো এইগুলো নিয়ে আমি একদম এখন, যার জন্য আমি খুব যে নর্মাল ওয়েতে গান গাওয়াটাই পছন্দ
পছন্দ করি,
এবং আমার ছেলে মেয়েদেরও বলছি, মানে যারা স্টুডেন্ট আমার স্ফুলিঙ্গর ছেলে মেয়েরা, তাদেরও বলি যে বাবা দেখ যেরকম ঠিকঠাক একটা সিনথেসাইজার গিটার এরা এসব নিয়ে গা, কিন্তু একটু নর্মাল ভাবে গা, গলা কাঁপিয়ে ওই করে, এটা কিন্তু নট রবীন্দ্রসঙ্গীত,
পরিষ্কার
এমন একটা ভাবে গানটা গাইতে হবে যাতে রবীন্দ্রনাথের গানটা রবীন্দ্রসঙ্গীত বলে মনে হয়।
আর এক সব মানে একটা প্রশ্ন করে থাকতে পারছি না, আমি এই প্রশ্নটা ইচ্ছে করে শেষের দিকে রেখেছি, যে আপনার সঙ্গীত জীবনে আপনার মায়ের প্রভাব বা ওনার অবদান, মানে একটা তো আপনি বললেনই যে আপনার মায়ের ঘরানাতে আপনি গান গান, এটা তো,
এবং আমার তো, আমার তো বেশি শেখা হয়নি, আমি তো মানে এই মানে পেশায় আসবো বলে আমি কোনো ভাবিনি, তো আমার যতটুকু যা শেখা সবই আমার মার কাছে হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু ওই যে ডাইরেক্ট মানে হারমোনিয়াম নিয়ে বসে সেরকম না, মানে এখানটা এখানটা একটু দেখিয়ে দেবো, আমার যখন রেকর্ডিং তখন ধরো আমি ভীষণ ফাঁকিবাজ, মানে বকাও খেয়েছি প্রচুর, এখনো খাই, তো এখানটা কিরকম একটু বলে দাও, বা বলবে যে এইখানটা একটু ঠিক হচ্ছে না কিন্তু দেখে নিস। হ্যাঁ, যেমন সেদিন অনুষ্ঠান করে ফিরে এসে যখন ফোন করেছি বললাম যে বুলবুল মাসি এসেছিলেন, যে খুব খুশি হয় বুলবুল মাসির সামনে কি গান করলি, ঠিকঠাক করেছিস তো? তো মানে এইগুলো আর কি বলবো, এটা কেউ হয়তো বিশ্বাস করবে না, এখন তো সি ইজ 82, এখনো পর্যন্ত আমি প্রোগ্রামে কোন শাড়ি পরে যাব, তার সঙ্গে কোন গলার হার পরবো, কারণ আমার তো একটু ঠেলে ঠেলে সাজাতে হয়, আমি একদম সাজাতে ভালোবাসি না, সেই সব সমস্ত আমার মা সব ব্যবস্থা করে, এখন অতটা পারেন না, কিন্তু ওই যারা আছেন বাড়িতে এই রূপের জন্য এটা করো ওটা করো, কখন উঠবি, ধরো কোনোদিন ভোরবেলা ট্রেন ধরা বা ফ্লাইট ধরা, নিজে সারাদিন রাত ঘুমাবে না, ওনার টেনশন যে উঠলি হ্যাঁ এবার উঠে পড়ো, এই আর কি। আর আমি আর আমার দিদি দেদার আইসক্রিম খাই, দেদার কোল্ড ড্রিঙ্ক খাই, আর আচার ফাচার তো কদবেল মাখা হেনা তেনা এইগুলো ভীষণ খাই, আর খালি বলে তোমাদের কোনো ডেডিকেশন নেই, আমরা সারা জীবন এরকম। আমলাম যে এখন তো যুগ পাল্টে গেছে, দেখি কতবেল খেয়ে কতদিন গলাটা রাখা যায়।
আচ্ছা, আমি মানে এবার শেষ করার আগে আপনাকে অভিনন্দন জানাতে চাই যে রবীন্দ্রসঙ্গীতের এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর রবীন্দ্রসঙ্গীতকে নতুন ভাবে জনপ্রিয় করে তোলার জন্য, এটা আমাদের সমাজের জন্য আপনার একটা মস্ত বড় অবদান, মানতেই হবে। আর কারণ আজ 150 বছর পরেও রবীন্দ্রনাথের গানের মধ্যে যে দার্শনিকতা আছে তা আজও যুক্তিপূর্ণ, মানে ওনার গান শুধু সুর নয়, ওনার গানের কথাগুলো, এবং আমি নিজেও দেখেছি একটা গান একবার কথা বলে মানে বুঝতে পারি না,
এক এক দিন এক একটা গানের মানে এক এক রকম ভাবে দেখা যায়, সেটা কিন্তু নির্ভর করে পরিবেশ কি, কোথায় গান গাইছি। যেমন সেদিন হিউস্টনে এই হইচই সমিতির যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, সেখানে আমার গান গাইতে এত ভালো লেগেছে, এত নানান ধরনের গান গাইতে পেরেছি, এবং ওই সময় আমি প্রায় 21টা গান গেয়েছি, আমাকে অর্ণা দিয়ে
বলেছিলেন, মানে পরপর আপনি গেয়ে গেছেন ওইটুকু সময়ের মধ্যে,
তো মানে আমার আমি খুব এনজয় করছিলাম সেদিন গান গাওয়াটা, কারণ সেদিন ওয়াজ আ ভেরি হেক্টিক ডে, আমরা সারা ভোর বেলায় আড়াইটের সময় উঠে ফ্লাইট ধরেছি এসে এখানে এসেছি, তো কিন্তু মানে তখন যখন গানের মধ্যে ঢুকে গেছি, আগে মনে হচ্ছিল কি করে গাইব কি করে গাইব, কিন্তু যখন ঢুকে গেছি গানের মধ্যে তখন মনে হয়েছে মানে যে 21টা গান গেয়েছে আমি ভাবতেই পারিনি।
আপনার লাস্ট গান যেটা গাইলেন ওটা আমার ভীষণ প্রিয় গান, বর্ষা রজনী আমি জানি তার আশায় আশায় থাকি। তো আজকে অনেক ধন্যবাদ বেতার বাংলার
তরফ থেকে সবাই ভালো থাকুন,
আমাদের এই আমাদেরকে ছোট্ট সাক্ষাৎকারটা দেওয়ার জন্য, আগামী মানে আমরা আর কি সব শ্রোতাদের সঙ্গে আপনার ইন্টারভিউ শেয়ার করব।
আচ্ছা আচ্ছা,
থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ,
থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ।
আমরা এতক্ষণ কথা বললাম বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী শ্রাবণী সেনের সঙ্গে, আর ওনাকে আমাদের আমার তরফ থেকে আমাদের বেতার বাংলার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যে উনি আমাদেরকে এই সাক্ষাৎকারটা ওনার এত হেক্টিক স্কেজুলের মধ্যে দিয়েছেন, ধন্যবাদ।
বেতার বাংলায় বেতার বাংলা,
আর বেতার বাংলায় বেতার বাংলা।